হরে কৃষ্ণ। যারা যারা চেয়ারম্যান চেয়ারে বসবেন, হ্যাঁ, আর যারা জমিদার জমিতে বসবেন, জমিদার সবাই জমিতে, আর আমি হচ্ছি চৌকিদার চৌকিতে, তাই তো? ঠিক না? আরে হ্যাঁ বলেন তো। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার? এখন কালকে ডিউটি ডিউটি নেই, আছে না? নেই, কেউ আছে কেউ নেই। ওকে, তাহলে আমরা কতক্ষণ কাটাবো সারা রাত? কটা পর্যন্ত চলবে? কিছুক্ষণ আমরা আলোচনা করব। কালকে আমরা গীতা আলোচনা করেছি না, আজকেও গীতা পড়লাম। এখন কি আলোচনা হবে? আমাদের জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী। আমরা গীতা থেকে শুনলাম, ভগবান বলছেন আমার জন্ম হয় না। অজপি সন্নবয়াত্মা ভূতানাম ঈশ্বর বিষণ। অর্জুনকে ভগবান বলছেন আমার কিন্তু জন্ম হয় না, আমি হচ্ছি অজ, কিন্তু ভগবান জন্মগ্রহণ করেছেন। আমরা আলোচনা করলাম ভগবান আমাদের মতো জন্মগ্রহণ করেননি, ভগবান জন্মগ্রহণ করেছেন পুরো ঐশ্বর্য নিয়ে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম, এবং তিনি পীতবসন পরিহিত, গলায় বনমালা, মাথায় মুকুট নিয়ে। আমরা তো মুকুট দূরের কথা, মাথায় চুল নিয়ে এসছি কিনা মনে নেই, তাই না? আমাদের জন্ম আর ভগবানের জন্মের তফাৎ, তাই ভগবানের জন্মটা ভালো করে পালন করতে হবে। ভগবানের জন্ম, ভগবানের এই জগতে অবতরণ কিসের জন্য আমরা আলোচনা করেছি? কিসের জন্য? পরিত্রাণ, সাধুদেরকে আনন্দ দান করার জন্য। তাই ভগবানের জন্মটাকে বলে হ্যাপি বার্থডে। আমাদের জন্ম হ্যাপি বার্থডে না, রাইট? আমাদের জন্মটা আনন্দের না, আমাদের জন্মটা দুঃখের। কিন্তু এটা একটা খ্রিস্টান কালচার, ছেলে মেয়েদের একটু হ্যাপি বার্থডে করতে হয়। কিন্তু আমার বয়সে যারা আছেন বা আমার থেকে যারা সিনিয়র আছেন, আমাদের এমন ছিল হ্যাপি বার্থডে টু ইউ? ছিল কি না? ওই জন্মদিন একটু মা নিয়ে যেত কাছাকাছি ঠাকুর মন্দিরে, ঠাকুর মন্দিরে নিয়ে গিয়ে একটু প্রণাম কর, ঠাকুরের চরণে বেলপাতা তুলসী এনে মাথায় চাপিয়ে দিত, আর একটু পায়েস খাইয়ে দিত, ব্যাস। এখন তো ঠাকুরের কোনো বালাই নেই, এখন হবে, এখন কেক কাটা, কেক না, কেক কাটা হবে, হাই হ্যালো বাই করা হবে, ব্যাস। এগুলো হচ্ছে হিন্দু কালচার না, এগুলো হচ্ছে খ্রিস্টান কালচার। আর ভগবানের জন্মটা আছে আনন্দের। ভগবান আসবেন আমাদের ইন্ডিয়াতে বা বাংলাদেশে, চিঠি পড়েছে 24 তারিখ এই মাসের, 24 আগস্ট, জানি না এখানে কবে করবে। তো জন্মাষ্টমী মহোৎসব, জন্মাষ্টমী, ভগবান আবির্ভূত হবেন ভাদ্র মাসের সে রোহিণী নক্ষত্রে। তিনি আবির্ভূত হয়ে জগৎবাসীকে এই জগতে যখন সমস্ত প্রকারের অসুরদের অত্যাচার, কংস জরাসন্ধ তাদের অত্যাচারে সবাই একদম ভীতিগ্রস্ত হয়েছিলেন, সবাই মিলে দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে গেছেন, ব্রহ্মা সবাইকে নিয়ে ক্ষীর সাগরে গেছেন, ভগবান যেখানে থাকেন স্বয়ং করে, সেখানে সবাই মিলে পুরুষোক্ত মন্ত্র পাঠ, পুরুষোক্ত মন্ত্র নামটা বইতে আছে দেখবেন, পুরুষোক্ত মন্ত্র, সহস্র শীর্ষ পুরুষ, সহস্রাক্ষ, সহস্র পাত, 16টা মন্ত্র আছে। যে 16টা মন্ত্র দিয়ে পূজারি তিনি 16টা উপাচার প্রদান করে ভগবানকে পুজো করেন, পুরুষোক্ত মন্ত্র, তখন ভগবান তাদের পুরুষোক্ত মন্ত্রের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি ওখান থেকে ভয়েস মেসেজ পাঠান যে তোমরা ভয় করো না, আমি শীঘ্রই যদুবংশে আবির্ভূত হব, আর তোমরা সবাই যাবে যদুবংশকে সাহায্য করার জন্য, তোমরাও গোপ গোপী রূপে জন্মগ্রহণ করবে। ভগবান পুরো টিম নিয়ে এসেছেন, পুরো টিম, তিনি এখানে লীলা করার জন্য ভগবান টিম। যেরকম আমরা এদের জন্মাষ্টমী আসছে, আমাদের নাটক করতে গেলে রিহার্সেল করতে হয় না, রিহার্সেল, ভগবান সেরকম। ভগবান প্রতি যুগে যুগে লীলা করেন, কোন যুগে তিনি পৌরাণিক লীলা, কোন যুগে তিনি সামাজিক। মহাপ্রভু লীলা তো পুরো সামাজিক, একদম ধুতি পাঞ্জাবি পরে নাটক। আবার তিনি যখন কৃষ্ণ লীলায় ছিলেন তখন সুন্দরভাবে ড্রেসিং ছিল, মুকুট পরে তিনি যুদ্ধ করেছেন, রামলীলাও তো তাই তিনি করেছেন, একই টিম। কিন্তু ভগবান কৃষ্ণ যে লীলা করেছেন, এই সমস্ত কিছু লীলার রিহার্সেল অনেক আগে থেকে হয়েছে, শুনেছেন? রিহার্সেল, পুতনা বধ করেছেন, প্রথম অসুর তিনি পুতনাকে বধ করে, সে পুতনা কে ছিল? বলি মহারাজের বোন রত্নাবলী। সত্যযুগে ভগবান বামন রূপে যখন এসেছিলেন, বলি মহারাজ প্রহ্লাদের যে নাতি, প্রহ্লাদ পুত্র বিরোচন, বিরোচন পুত্র বলি মহারাজ, বলি তার ক্ষমতার বলে স্বর্গলোক দখল করে নিয়েছিল। তখন স্বর্গলোকের মাতা, দেবতাদের মাতা কি নাম, আরে কষ্টবের দুই স্ত্রী, দিতি আর অদিতি, দেবতাদের মা কে? দেবতাদের মা, দেবতাদেরকে বলা হয় আদিত্য, আদিত্যের মা হচ্ছে অদিতি থেকে আদিত্য। আরেকজন স্ত্রী ছিল, কি নাম, দিতি আর অদিতি, অদিতির পুত্ররা আদিত্য আর দ্বিতীয় পুত্র দৈত্য, এটা মনে রাখতে হবে, দ্বিতীয় পুত্র দৈত্য হিরণ্যকশিপ হিরণ্যাক্ষ, আর অদিতির পুত্র আদিত্য। অদিতির পুত্র রূপে এসেছিলেন, এসে বামন এই বলি মহারাজ ছিল অসুর, ক্ষমতা ছিল কিন্তু দান করতেন প্রচুর। একদিন দান দিচ্ছে সিংহাসনে বসে, আর সেই দান গ্রহণ করার ছেলে ভগবান এসেছিলেন ছোট্ট বামন রূপে, ব্রহ্মচারী বামন, আর আসছেন সেই ব্রহ্মচারী ছোট্ট বালকের রূপ দেখে পাশে রত্না বলেছিলেন, রত্না বলে খুব প্রভাবিত হয়েছে, বাপরি কত সুন্দর ছেলেটা, এইরকম ছেলেকে যদি আমি জন্ম দিতে পারতাম, তাকে কোলে বসে আদর করাতাম, স্তনপান করাতাম, আমি অত্যন্ত সৌভাগ্যবতী হতাম। তারপরে সেই বালকটা যখন কি ভিক্ষা চাইলেন, বলি মহারাজ জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ কুমার, আপনার মনোবাঞ্ছা আমি পূরণ করব, কি চান বলুন, আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যা চাইবি আমি দেব। তখন ব্রাহ্মণ কুমার বলছেন, সেই বলি মহারাজ বলছে, কি বলে, বামন, বামনদের ত্রিবিক্রম বামনদের, তার নাম হচ্ছে উপেন্দ্র, উপেন্দ্র কেন, ইন্দ্রের ছোট ভাই, উপ ইন্দ্র, তাই নাম উপেন্দ্র, আর ছোট বলে তাকে বলে বটু বা বামন, তাকে বলে ডাকে। আর তিনি বলছেন, আমি তো ব্রহ্মচারী, আমার তো বেশি কিছু লাগবে না, আমার এই ছোট পায়ের মাপে তিন পা জায়গা হলে আমি সন্তুষ্ট। তখন বলিল মহারাজ বলছে, আরে তুমি ছোট তো, তোমার বুদ্ধি পরিপুষ্ট না, আরে ঘর বানানোর জন্য কমপক্ষে দুই শতক জায়গা তো চাই, বাংলাদেশে কি বলে কত শতক, না শতক, আবার ইন্ডিয়াতে হলে কাঠা, দুই কাঠা জায়গা না কমপক্ষে। তখন বামন দেব উত্তর দিচ্ছেন, ব্রহ্মচারী তো আমি, যদি অল্পে সন্তুষ্ট না হয় বেশি তো সন্তুষ্ট, আবার আমাকে বেশি লোক দেখান না, আমি যেটা চাইছি ওটা দিলেই সন্তুষ্ট। তখন তাকে দিতে যাবেন, হাতে জল নিয়ে সংকল্প করবেন, কমণ্ডল থেকে জল ঢালতে জল পড়ছে না, তার গুরুদেব কমণ্ডলের মুখে আটকে রেখেছেন, বলছে বলি এই ব্রাহ্মণ কুমারকে কোনো কিছু দিও না, ইয়ে হচ্ছে ভগবান বিষ্ণু স্বয়ং তোমার সবকিছু নিয়ে নেবে। বলি বলছেন আমাদের বংশে আমাদের কথার একটা দাম আছে, যেটা আমরা বলি সেটা আমরা করি। যেহেতু আমার মুখ দিয়ে উচ্চারিত হয়ে গেছে আমি দান দেব, কি দান দেব, ত্রিপাদ ভূমি আমি দেব, আমি সংকল্প করব, সংকল্প করতে গিয়ে জল আর পড়ছে, গুরু মার জলটা আটকে রেখেছে সেই কমণ্ডলুর মুখে গিয়ে। তখন বামন দেব করলেন, তার হাতে কুশ ঘাস ছিল, কুশ ঘাস, একটা কুশ ঘাস দিয়ে সেই কমণ্ডলুর মুখে দিয়ে ফুটঘার ওখানে বসেছিলেন, ওখানে বসেছিলেন শুক্রাচার্য, শুক্রাচার্যের চোখ লেগে যায়, চোখ একটা ফুটো হয়ে যায়, ঠিক আছে। তখন শুক্রাচার্য অভিশাপ দিলেন বলিকে, তোর সর্বশান্ত হোক। আর হলো তাই, আচমন করে তিনি সংকল্প করে বললেন, ব্রাহ্মণ কুমার তিন পা ভূমি তুমি গ্রহণ করো। আর তখন ওই ছোট্ট বালকটা তার পা কে বাড়ালেন, একটা পা একদম নিচের তলায়, পুরো নিচে, তল অতল বিতল সুতল মাহাতল রসাতল পাতাল সাত লোক চলে গেল এবার উপরের দিকে। এইটা হচ্ছে পৃথিবী ভূলোক, ভুব স জন তপ মহ ব্রহ্ম, এইদিকে একটা পা। ওই যে পা কে বাড়িয়েছিলেন, বিক্রম দেখিয়েছিলেন, সেই জন্য তার নাম হয়ে গেছে ত্রিবিক্রম। তখন বলি কে বলছেন, বলি মহারাজ বেড়ে গেল, শোনা যাচ্ছে না তো? বলি মহারাজ একটু সাউন্ডটা ঠিক ছিল আগে তো। বলি মহারাজ এই বিক্রম দেখে, ওই বামনের বিক্রম দেখে রত্নাবলি তখন বলছে, আরে এই সেই ছেলেটা যাকে আমি কোলে বসে আদর করতে চাইছিলাম, আমার কোলে যদি জন্মাতো না একে বিষ দিয়ে মারতাম। রিহার্সাল কমপ্লিট, এবারে নাটক হয়েছে দাপ লীলা, প্রত্যেকটি লীলা পিছনে ভগবানের রিহার্সাল রয়েছে, রিহার্সাল। তো ভগবান সেই রত্নাবলীর মনোবাসনা পূর্ণ, সে রত্নাবলী এসছেন পুতনা রূপে। এবার নাম শোনা থেকে ভাগবত মে, প্রথম ভগবান সৃষ্টি করেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা সৃষ্টি করেছেন যত মুনি ঋষিদের, তার হৃদয় থেকে মন থেকে, তাই না, ভ্রু মাঝখান থেকে সৃষ্টি করতে করতে তিনি চিন্তা করলেন, এই করে কি আর সৃষ্টি ভরানো যাবে? তো তিনি চিন্তা করলেন, একটা মৈথুনি ক্রিয়া আমি সৃষ্টি করব, একটা ফিমেল আর একটা হচ্ছে মেল সৃষ্টি করবো, তারাই সৃষ্টি করতে থাকবে, আমাকে আর বেশি হেডেক নিতে হবে না। তো প্রথম ফিমেল হচ্ছে শতরূপা আর স্বয়ম্ভুব মনু, তাদের মিলনের ফলে পাঁচ ছেলে মেয়ে হয়েছিল, তিন মেয়ে আর দুই ছেলে। তিন মেয়ের নাম হচ্ছে আকুতি দেবাহতি প্রসূতি, নামগুলো সুন্দর কিন্তু, আকুতি দেবাহতি প্রসূতি। আর দুই ছেলের নাম প্রিয়ব্রত এবং উত্তানপাত, উত্তানপাতের পুত্র হচ্ছে ধ্রুব। এই বংশ পরম্পরা, তিন মেয়ের কথা বলবো, তিন মেয়ে হচ্ছে, প্রথম মেয়ে হচ্ছে আকুতি, আকুতির সঙ্গে বিয়ে হয়েছিল রুচি, রুচি প্রজাপতির, তার আবার জমজ ছেলে মেয়ে ছিল যজ্ঞ আর দক্ষিণা, এইগুলো আকুতির সিঁড়ি। দেবাহতি, দেবাহতির সঙ্গে বিয়ে হয়েছিল, দেবাহতির সঙ্গে কর্দমমুনি তৃতীয় স্কন্ধে, কর্দমমুনি, কর্দমমুনিকে ব্রহ্মা সৃষ্টি করে বলেছেন তুমি যাও তপস্যা করো, তপস্যার পরে এসে গৃহস্থ ধর্ম গ্রহণ করে তুমি প্রজা সৃষ্টি করো। দশ হাজার বছর তপস্যা করেছেন, তার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান এসে গেছেন, ভগবান এসছেন, ভগবান এসে জিজ্ঞাসা করছেন, বৎস তোমার তপস্যা আমি খুব সন্তুষ্ট হয়েছি, কি বলতাও? বলছে আমি বিয়ে করতে চাই, আমার জন্য একটা মেয়ে খুঁজে দেন না প্লিজ। দশ হাজার বছর তপস্যা করেছেন, যে ভগবানকে কি প্রার্থনা করেছেন, কেন তখনকার দিনে মেয়ে ছিল না বাজারে, মাত্র তিনটে মেয়ে আছে, আর তো সব পুরুষ সৃষ্টি করেছে, তিনটে মেয়ে আকুতি, দেবাহতি আর প্রসূতি। তো সের ভিতরে ভগবান বললেন, হ্যাঁ তোমার এই প্রার্থনাটা আমার হেভি লেগেছে, আমি খুব সন্তুষ্ট তোমার উপরে। ভগবানকে বিয়ে, ভগবানের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে, ভগবানের খুব ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে, আনন্দে ভগবানের চোখ থেকে জল, অনেক সময় আনন্দে চোখে জল আছে, দেখেন আছে না, ঠকঠক করে জল পড়ছে, আর বিন্দু বিন্দু করে জল পড়েছিল, ওই জায়গার নাম হয়ে গেছে বিন্দু সরোবর, এখনো আছে গুজরাটে। তো সেখানে ভগবান বলছেন, হ্যাঁ তোমার জন্য আমি আগে থেকে মেয়ে ঠিক করে রেখেছি, উত্তানপাদের মধ্যম কন্যা দেবাহতি, বাবা মা তাকে নিয়ে তোমার সামনে হাজির হবে, তো তাকে পানি গ্রহণ তোমার মতো একদম, তো তাকে বিয়ে করো। আর তাকে বিয়ে করার মেয়েটি এত সুন্দর হবে, তোমার ভজন সাধনে খুব সাহায্য করবে, তো তার গর্ভে তোমার ঔরসে নটা মেয়ে হবে। তখন মেয়ের দরকার ছিল বাজারে, কয়টা মেয়ে? নয়টা মেয়ে। আর তোমাদের দেখে যা আমার লাগছে, তুমি এত সুন্দর ভক্ত, ভগবান খুব সন্তুষ্ট হয়ে গেছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে তাতেই সন্তুষ্ট। কেন? প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, নিষ্কপটে বলেছেন, আমাদের ছেলে মেয়েদেরকে যদি বলা হয় তুমি তোমার বয়স ওগুলো বিয়ে করো, আমি বিয়ে করবো না, হয়তো নিজে মনে মনে খুঁজছে, মেয়ে হলে ছেলেকে খুঁজছে, ছেলের সঙ্গে হয়তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, হ্যাঁ বিয়ে কর, আমি সংসার প্রায় দেখুন বাড়িতে, আবার হঠাৎ করে দেখলো চার হাত হয়ে ঘরে ঢুকছে, কিরে তুই যে বললি বিয়ে করবি না, আমি বিয়ে করতে চাই না, কিন্তু ইয়ে আমাকে ছাড়ছে না, আমি যে কি করুম বাস। সেই জন্য কর্দমণির প্রতি সন্তুষ্ট হয়েছেন ভগবান, নিষ্কপট হয়েছে, আমার বাবা বলেছেন বিয়ে করতে, তার মাথায় থেকে গেছে বিয়ে করার ব্যাপারটা। তো সেই জন্য ভগবান বলছেন, তোমার নটা তো মেয়ে হবে, কিন্তু তোমাদের পরিবার দেখে আমার এত আসক্তি হয়ে গেছে, তুমি যেরকম তোমার স্ত্রী দেবাহতীও সেরকম উপযুক্ত স্ত্রী, তাই আমি চিন্তা করছি আমিও তোমাদের পুত্র রূপে আসব। একজন দেখছে ভগবানকে প্রার্থনা করেননি, ভগবান এসেছিলেন কপিল দেব রূপে, যে প্রসঙ্গে আমরা সকালে পাঠ করছিলাম কপিল দেব। এগুলো দ্বিতীয়, তৃতীয় মেয়ে হচ্ছে প্রসূতি, আর তার স্বামী হচ্ছে সবাই জানে কিন্তু দক্ষ, আরে প্রসূতি মানে গাইনি বিভাগ, গাইনি যেখানে প্রোডাকশন হয়, আর তার স্বামী দক্ষ, প্রোডাকশনে দক্ষ, এটা মনে থাকবে, গাইনি বিভাগ, গাইনি বলেছে নাকি বলে, প্রসূতি আর দক্ষ, কিসে দক্ষ ছিল জানো? আমাদের সমাজে তো দেখা যায় এক সন্তান, না হলে যমজ সন্তান, না হলে তিনটা সন্তান পর্যন্ত দেখা গেছে, আর দক্ষ ছিল এককালীন 10,000 প্রোডাকশন। তার জন্য ব্রহ্মাজি খুব সন্তুষ্ট হয়েছিলেন, তাকে স্পেশাল টাইটেল দিয়েছেন, কি টাইটেল? দক্ষ। কিসে দক্ষ? প্রোডাকশনে দক্ষ। এককালীন 10,000 সন্তান জন্ম দিয়ে ওনাকে, ওনাদেরকে পাঠিয়ে তোমরা যাও কেজি স্কুলে ভর্তি হবে, স্কুল পাস করবে, কলেজ পাস করবে, তারপরে বিয়ে করে সংসার করবে। তারা যাচ্ছে তপস্যার জন্য, রাস্তায় নারদ মনে জীবে জল এসে গেছে, বাপরে এতগুলো ইয়াং ছেলে যদি ইস্কনে জয়েন করানো যায়, ওদের ধরে যাচ্ছে কোথায়? বাবা বলেছেন আমাদের তপস্যা করতে, তপস্যা করব, তারপরে কি করবে? তপস্যা করার পরে সংসার করব, প্রজা সৃষ্টি করে বাবাকে সাহায্য করব। বলছে হ্যাঁ ঠিকই আছে, কিন্তু সংসারে হ্যাঁ ঝামেলা, কিন্তু জানো আমি তো প্রায় সংসারে গিয়ে ঝামেলা সামলাই, ঝামেলা সামলাই না, ঝামেলা বাঁধাই, কোনটা নারদমণির কি কাজ? ঝামেলা বাঁধা তো আমি ঝামেলা সামলাই, সংসারে যেও না, হেভি প্রিচিং দিয়েছেন, হিউজ প্রিচিং। প্রিচিং পেয়ে বলছেন নারদজি ঠিক আছে, তো তারা তপস্যা করে আর ঘরে ফেরেনি, সব ইস্কনের জয়েন্ট, ঠিক আছে, সব 10,000 সন্তান ব্রহ্মচারী হয়ে গেছে। আজ এই খবর এসছে বাবার কাছে যে আমার সব ছেলেগুলিকে বাবাজি বানিয়েছেন নারদ মুনি, রেগে মেগে 1,500 প্রোডাকশন। তখন তারাও যাচ্ছে তপস্যা করতে, নারদ মুনি আবার বলছে আরেক চাক আসছে এদেরকে ধরবো, বলছে যাচ্ছ কোথায়? বলছে তপস্যা করতে। বলছে ঠিক আছে তপস্যা করতে যাচ্ছ, কিন্তু তারপরে কি করবে? বলে তপস্যার পরে চাকরি, চাকরির পরে চার হাত হবে, সব চার হাত, চার হাত, চার হাত, বুঝো? আরে তোমার 2 হাত আছে, বউ এলে আর 2 হাত জোগবে, মানে চার হাত, চার হাত। তো বলছে শোনো, এমনি বাংলায় একটা কথা আছে যে আগের নাঙ্গল যেদিকে যায় পরে নাঙ্গল, তো সুতরাং বড় ভাইরা যেদিকে গেছে তোমরা লাইন ধরো, ওদেরকে বেশি পিচিং করতে হয়নি, কিন্তু ওরাও রাজি হয়ে গেছে। একদম দক্ষতা রেগে মেগে আগুন, আমি জন্ম দেবো আর তো ভক্ত বানাবে, এটা কি ধরনের আচরণ? গিয়ে কমপ্লেন দিয়েছে ব্রহ্মার কাছে, পিতাশ্রী একটু ভদ্র আচরণ হচ্ছে, কষ্ট করে আমি জন্ম দেব আর ইস্কনের লোকগুলো ধরে নিয়ে বাবাজি বানাবে, এটা কি ধরনের কথা? কমপ্লেন। তখন ব্রহ্মা যুক্তি দিয়েছেন দক্ষকে, বলছে কাজ করো, এতদিন তো ছেলে জন্ম দিলে এরকম মেয়ে জন্ম দাও, মেয়েদের কাছে নারদ মুনি ভিড়বে না, মেয়ে। তখন জন্ম দিয়েছেন মেয়ে, 16টা মেয়ে হয়েছিল, 16টা মেয়ের ভিতরে 13টা মেয়েকে বিয়ে দিয়েছিল মূর্তির সঙ্গে, মূর্তি। বাকি 3টা মেয়ে, একজন ছিল অগ্নিদেবের সঙ্গে, একজন ছিল পিতৃদেবের সঙ্গে, এরকম আছে। সেই যে 13টা কন্যার ভিতরে ছোট, না 13টা কন্যাকে ধর্মের সঙ্গে বিয়ে দিয়েছিল, 13টা কন্যার ভিতরে ছোট কন্যার নাম ছিল মূর্তি, তার ছেলে ছিল নরনারায়ণ ঋষি। তার কথা বলো, ভগবান বৈকুণ্ঠে আছেন, বৈকুণ্ঠে ভগবান কোথায় থাকেন? কোথায় শুয়ে থাকেন? কারণ সমুদ্রে জলের উপরে, আর জলের উপরে আছে সর্প বেট, তার উপরে ভগবান শুয়ে আছেন, আছে না? কার উপরে শুয়ে আছেন? ডানলোক বেটে আর সর্পসজ্জায়। কেন বলেন তো? ভগবান নারায়ণের ম্যানেজমেন্ট বড়, তো যারা বড় বড় পদে চাকরি করেন বা ম্যানেজমেন্ট দেখেন, রাত্রে তাদের ঘুম হয় না, হাত পা টিপে দিতে হয়, নাহলে ঘুম হয় না। তো ভগবানের এত বড় ম্যানেজমেন্ট, তো ওখানে বসে পরিচালনা করছেন, তাই লক্ষ্মীদেবী সবসময় পা টিপতেই আছে, পুরো গা হাত ব্যথা হয়ে গেছে। আর শুয়ে আছেন কার উপরে? সর্পসজ্জার উপরে। সর্পতে এমনি এমনি এটাকে বলে সেরা জেম বেড মেসেজ, সাব একটু একটু নড়তে থাকে, ওতেও একটা মেসেজ হয়ে যায়। প্লিজ আপনারা আবার কেউ ট্রাই করবেন না প্লিজ, হ্যাঁ, সাপের উপরে শুয়ে দেখি কেমন লাগে। তো নারদ মুনি পৌঁছেছেন একদম ঘরে, বৈকুণ্ঠে গিয়ে পৌঁছে গেছেন। নারদ মুনি কি গান? নারায়ণ জোরে, নারায়ণ নারায়ণ নারায়ণ। ওখানে ওনার হেলিকপ্টার ট্রেন হয়েছে, দেখছেন মা লক্ষ্মী দেবী পদসেবা করছেন প্রভুর। নারদ মুনি সটান করে একদম বলা শুরু করে, প্রভু এ কি আচরণ? হ্যাঁ, আপনি গৃহস্থ, আপনি শুয়ে থাকবেন, বউ পা দাবাবে, এটা কি গৃহস্থের লক্ষণ নাকি? আপনি না ভগবান? আপনি যদি এরকম উপভোগ করেন যে ঘরে শুয়ে থাকবো আর স্ত্রী পা মেসেজ করবে, আরামে কাটাবো, সারা দুনিয়ার লোক তো এরকম ভোগী হয়ে যাবে। কিছু তপস্যা করে দেখান, কিছু তপস্যা করে শেখান জগৎকে, আপনি ভগবান শেখান। তো ভগবানের একটু প্রেস্টিজ লেগে গেছে, স্ত্রীর সামনে বলেছে, তো ভগবান ঠিক আছে। তো নারদমণি চলে গেছেন, লক্ষ্মীকে বলছেন, বলছে লক্ষ্মী অনেকদিন তুমি এখানে রয়েছ, আত্মীয় স্বজনের বাড়ি যাওনি, একটু ঘুরে আসো না, পাশে নাগ লোক আছে, যাও লক্ষ্মীকে পাঠিয়েছেন, পাঠিয়ে দিয়ে প্রভু বেরিয়েছেন। কার কথা? ওই নারদের কথায়, তপস্যা করে জগৎকে শিক্ষা দেব। তখন থেকে ওনার গাড়ি নিয়ে বেরিয়েছেন, ঠিক আছে, মার্সিডিজ বেঞ্জ। কি গাড়ি ছিল ভগবানের? কি গাড়ি? ভগবান নারায়ণের কি গাড়ি? গরুড়। সবার আলাদা আলাদা গাড়ি আছে তো। গরুড়, গরুড়ের উপরে চড়ে তিনি আসছেন উপরে, দেখছেন কোন জায়গায় বসে তপস্যা করব। আস্তে আস্তে ভারতের উত্তরাঞ্চল কেদারনাথ, নাম শুনে থাকবেন কেদারনাথ, ওই জায়গাটা খুব পছন্দ হয়ে গেছে ভগবান। হরিদ্বার থেকে উপরে, হরিদ্বার, হরি দ্বার মানে গেট, ওখান থেকে উপরটা হচ্ছে হরি থাকে, দেব দেবীরা থাকে, ওখানে সাধারণ মানুষ থাকে না, তার নিচেও সাধারণ মানুষ থাকে, সেজন্য হরিদ্বার, হরির গেটের উপরে খুব সুন্দর জায়গা, পর্বতে ঘেরা আর গাছপালা, সৌন্দর্য তো খুব সুন্দর। ছমাস মানুষ পূজা করে ভগবানকে, আর ছমাস লোকে থাকতে পারে না, দেবতারা পূজা করে। তো ওই জায়গাটা দেখে পছন্দ হয়ে গেছে, কিন্তু জায়গাটা শিবের দখলে কেদারনাথ। তো কি করে ওখানে বসবো? অন্যের জায়গাতে কি করে ঘাঁটি গাড়ব? তো ভগবান কি করেছেন, ছলে একটা ছোট্ট শিশুর রূপ ধারণ করেছেন। তো ওখানে শিব দুর্গা থাকেন, প্রতিদিন সকালে শিব দুর্গা স্নান করতে যান গৌরী কুণ্ডে, এখনো আছে গৌরী কুণ্ড। তো গৌরী কুণ্ডে স্নান করতে বেরিয়েছেন শিব দুর্গা, যেতে যেতে রাস্তায় একটা বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ। তো শিব বলছেন, এখানে বাচ্চার কান্না? এখানে তো সাধারণ মানুষের ঢোকাই নিষেধ, কেবল আমরা থাকি এখানে, এখানে বাচ্চার কান্না কেন? নিশ্চয়ই ভগবানের কোন মায়া। তো কান্নাটা শুনেছে আবার পার্বতী, পার্বতী বলছে, এই শুনতে পাচ্ছ, একটা অসহায় শিশু কান্না করছে, বুঝে আমি শুনেছি, চলো না দেখি। বুঝে কার বাচ্চা, কে কানছে, অত তোমার কিসের, যেতে হবে না, চলো আমরা শ্রবণ করতে যাই। তো পুরুষ লোকের হৃদয়টা কঠিন, পার্বতী মাতা তো, তিনি তো জগৎ মাতা, সমস্ত জীবের মাতা পার্বতী, পার্বতী মাতৃ হৃদয়। বলছে এরকম তুমি বলে দিলে, চলো না একটু দেখি বাচ্চাটাকে। তো গিয়ে দেখছে বাচ্চাটা কানছে খুব। তো পার্বতী গিয়ে ওকে ধরতে যায়, বাচ্চাটাকে হাত দেবে না বলছি আমি, হাত দেবে তো বিপদে পড়বে। তো শিব অর্ডার করেছেন, তবুও পার্বতী বাচ্চা কোলে তুলে নিয়েছেন, আদর করছে, কান্না, তোমার কি হয়েছে, তোমার মা বাবা কোথায়, তুমি কি হারিয়ে গেছো, এখানে কি করে এলে, নানা বিপ্রশ্ন। তাকে কান্না থামিয়ে আদর করে বলছে, চলো তুমি ঘরে বিশ্রাম করো, আমরা স্নান করে এসে তোমাকে খেতে দেবো, রান্না করবো, খাওয়াবো। তো ঘরে নিয়ে বেডে শুয়েছেন, শুয়ে সান্ত্বনা দিয়ে বলে, ঘুমাও, বিশ্রাম নাও, আমরা স্নান করে এসে তোমাকে সেবা শুশ্রূষা করবো। তো দুজন গেছে স্নান করতে, স্নান করে ঘরে এসছেন, ঘরে এসে ভিতর থেকে ঘর লক, কলিং বেল টিপছেন, ঠক ঠক করছেন, ঘর আর ভিতর থেকে খুলছেন। শিব তো সব জানেন, তো ঘর খুলছে না অনেকক্ষণ ধরে। তখন দরজার ফুটো দিয়ে দেখছেন, হয়তো বাচ্চাটা অনেক কান্নাকাটি করেছিল, তো দুর্বল হয়ে গেছিল, মনে ঘুমিয়ে পড়েছে নাকি, ঘুম ভাঙছে না। দরজার ফুটো দেখছেন, ফুটো দিয়ে দেখছেন, বাচ্চা নয়, ভগবান বিষ্ণু শুয়ে আছেন খাটে। শিব বলছেন, তোমাকে আমি বললাম না বাচ্চাটাকে তুলো না, বুঝলে ভগবানের মায়া, এখন ব্যাগ বেডিং গুছিয়ে চলো এখান থেকে। তো ওখান থেকে চলে গেছেন আরেক জায়গায়, আরেকটা পাহাড়ে। তো সেই এবারে ভগবানকে ওখানে ছেড়ে দেন, সেই ভগবান মূর্তির গর্ভে জন্মগ্রহণ করেছেন, তার নাম হচ্ছে নর নারায়ণ, যমজ পুত্র নর নারায়ণ ঋষি জন্মগ্রহণ করেছেন। তো জন্মগ্রহণ করে মায়ের আদেশ আজ্ঞা নিয়ে চলে গেলেন ওখানে তপস্যা করতে, ওই জায়গাটা আগে থেকে দখল করা ছিল, তো ওইখানে তপস্যা করছিলেন নরনারায়ণ ঋষি, বহুদিন তপস্যা করে। এবারে তপস্যা করলে কোন লোকের ভয় হয়, কার ভয় হয়? ইন্দ্র। ইন্দ্র ওখান থেকে মেয়ে অপ্সরা পাঠিয়েছেন প্রচুর, অপ্সরা এসে ইনার ধ্যান ভঙ্গ করতে যাচ্ছে। ইত্য বছরে লক্ষ্মী বাড়ি ফিরে এসছেন, বাড়ি ফিরে এসে দেখে প্রভু বাড়িতে নেই। প্রভুকে খুঁজতে খুঁজতে উনি আবার উনার গাড়ি নিয়ে বেরিয়েছেন। ওনার কি গাড়ি? লক্ষ্মীর কি গাড়ি? তার এইগুলো তোমরা জানো নাকি? এই ওনার গাড়ি ছিল নোহা গাড়ি, পেশার উপরে চলে বেরিয়েছেন। খুঁজতে খুঁজতে কোথায় প্রভু, কোথায় প্রভু? ঘুরতে ঘুরতে দেখে প্রভু এখানে জোটা জোটো হয়ে বসে তপস্যা করছেন, ব্রহ্মচারী বেশ ধারণ করে। তো লক্ষ্মীর ফ্লাইট ওখানে নেমেছে, প্রভুকে তো তপস্যায় ডিস্টার্ব করা যাবে না। তখন কি করছেন? প্রভু রোদ্রে বৃষ্টিতে বসে তপস্যা করছেন। তাই প্রভুকে সাহায্য করার জন্য ওখানে গাছ হয়ে গেছেন, বদ্রি গাছ, বদরি কুল বলে না, কি বলে বাংলাদেশে, কি বলে বড়ই, বড়ইটা হচ্ছে একটু বড় সাইজের, একটা জঙ্গলি বড়ই হয়, ছোট ছোট জন, ওটাকে কুল গাছ বলে, কুল গাছ বলে বাংলাদেশে, কি বলে কুল গাছ। ওই কুল গাছ রূপে ছোট ছোট গাছ হয়ে ভগবানকে ছায়া প্রদান করেছেন। সেই জন্য লক্ষ্মী নারায়ণ না বলে ওখানে বলে বদ্রী নারায়ণ, বদ্রী গাছ, এখনো ওই গাছ আছে। তো প্রভু তপস্যা করছেন, এসে গেছেন অপ্সরা স্বর্গ থেকে, পাঠিয়েছেন কে? আমাদের দেবরাজ ইন্দ্রজি তিনি পাঠিয়েছেন। আর অপ্সরার নৃত্য করছেন, আর এটা হচ্ছে ভগবান, সাধারণ মানুষ না। তো চোখ খুলে দেখছেন কয়েকটা মেয়ে নাচানাচি করছে, তিনি জানতে পারলেন এগুলো পাঠিয়েছে কে? ইন্দ্র। ভগবান করলেন কে, এই হাত দিয়ে এখানে আঘাত করলেন, তার জানুতে থাইতে আঘাত করলেন, আর এখান থেকে অসংখ্য অপ্সরা তৈরি হয়েছে। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ ছিলেন উর্বশী। উর্বশীকে ডেকে এনে বলছেন, উর্বশী আর ওই দেবতা লোক থেকে যে সমস্ত অপ্সরা এসেছেন ওদেরকে ডেকে উর্বশীকে গিফট দিয়েছেন, বলছে একে নিয়ে যাও, তোমাদের প্রভুকে গিফট পাঠালাম। তখন ভগবান থেকে যে সমস্ত অপ্সরা সৃষ্টি হয়েছিল তারা ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমরা, আমাদেরকে আপনি সেবাদাসী রূপে গ্রহণ করুন, আমরা আপনাকে পেতে চাই। আমি ব্রহ্মচারী এরকম বললে হয়? তোমরা রেডি থাকো দাপল লীলায়। আর বাকি স্বর্গ থেকে যারা এসেছিল তারাও ধরেছে, প্রভু আমাদেরকে আপনি স্বীকার করুন। বলছে ওই যে বললাম এই লীলাতে না, ওই দাপর যুগে সমস্তকে জুটিয়ে রাসলীলা করেছেন ভগবান। এই রিহার্সেল হয়েছিল প্রত্যেকটা লীলার পিছনে রিহার্সেল হয়েছে। তারপরে তপস্যা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে নারায়ণ আর নর, নারায়ণ ঋষি নরকে বললেন, হে নর তুমি আমার সঙ্গে থেকে আমার তপস্যাতে অনেক সাহায্য করলে, আমি তোমার উপরে খুব সন্তুষ্ট, আমি তোমাকে বর দিতে চাই, তুমি কিছু বর চাও। তখন নর ঋষি ভগবানের কাছে বর চেয়েছেন, অনেকদিন এখানে বসে আছি তো একটু ঘোড়ায় চড়ার ইচ্ছা আছে, বুঝলে ওটা তারপর যুগে আমি তোমার ড্রাইভার হবো, তুমি পাবে প্যাসেঞ্জার, মালিক কে? অর্জুন, সে নর ছিল অর্জুন। প্রত্যেকটা লীলার সঙ্গে এরকম কানেকশন রয়েছে। তো সেই জন্য ভগবান প্রতি যুগে আসেন পুরো টিম নিয়ে, একই লোক নিয়ে। কিন্তু সেই জন্য আচার্যগণ গান গিয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, তারপরে সপার্শ্বত সিয় ধাম সহ অবতরী, তিনি যেখানে অবতীর্ণ হন তার পার্শ্বদ বর্গকে নিয়ে আসেন। যেরকম চৈতন্য মহাপ্রভু এসেছেন জগাই মাথায়কে উদ্ধার করেছেন, এই জগাই মাথায় লীলা আমরাও কোথা কোথা নাটক করি না? যখন এখানে নাটক করি আমরা, সে জগাই মাথায় কে হয়? নিজেদের লোক তো। আচ্ছা কলসিটা মারি নিত্যানন্দকে কপালে, সে নিত্যানন্দ কে হয়? সব নিজেদের লোক, না হলে তো কোথায় মারবে, কোথায় মারবে যদি লোকাল লোককে নিয়ে নাটক করে কেউ? নাটক ঠিক মতো হবে না। তো তাই পুরো সেটিং পাঠিয়ে নিয়ে আসেন। যেই কৌশল্যা তিনি ছিলেন রাম জননী, সেই কৌশল্যার তিনি এসেছেন যশোদা, সেই যশোদা এসেছেন সচি মাতা, যে যার রোল করে, যে ভিলেনের রোল করে ভিলেনের রোল, যে কমিকের রোল করে কমিকের রোল, যে ভিকারির রোল করে পতি লীলাতে ভিকারি, কৃষ্ণলীলায় ভিকারি ছিলেন সুদামা, চৈতন্য মহাপুরুষ সে একই ভিকারি, কে শুক্লাম্বর ব্রহ্মচারী, কৃষ্ণলীলায় শ্বশুর ছিল ভগবানের শ্বশুর, রাধারানীর পিতা কিনা বিতভানু মহারাজ, রাধারানীর পিতা, আর সেই একই টিম চৈতন্যলীলাতে এসছেন, রাধারানী হয়েছেন গদাধর, গদাধরের গুরুদেব হচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধি, কিন্তু ভগবানের শ্বশুর তো তিনি, শ্বশুরকে কি বলে ডাকেন আপনারা, বাবা বলে ডাকেন, না না কি বলে ডাকেন, আরে সাহস করে একটু বললে সবাই শুনোকে একটু, নিজের বাবাকে বাবা বলে না ডাকলেও চলবে, বুড়ো ভাম বলে ডাকতে পারেন, কিন্তু স্ত্রীর বাবাকে যদি বাবা বলে না ডাকেন ঘরে শুধু যুদ্ধই বাঁধবে আর কিছু, ঠিক কিনা, হ্যাঁ কিনা, আরে আমরা বিয়ে করেন আপনারা, হ্যাঁ কি না বলুন তো। সেই জন্য চৈতন্য মহাপ্রভু পুণ্ডরীক প্রভুকে কি বলে ডাকতেন, পুণ্ডরীক বাপ, দেখবেন লীলাতে পুণ্ডরীক বাপ, পুণ্ডরীক বাপ, তেই ভাবে ভগবান প্রতি লীলায় আসেন, তিনি নাটক করে জগৎকে শিক্ষা দেন, এমনি লেকচার দিলে লোকে শেখে, কিন্তু নাটক দেখে সেটা আরো হৃদয়ে দাগ কাটে, সেই জন্য ভগবান আসেন। আমাদের সামনে আসে জন্মাষ্টমী মহোৎসব, ভগবান আসবেন জন্মাষ্টমী তিথিতে, ভগবানের জন্মতে দেবদেবীরা দর্শন করতে আসছিলেন, ওই কাহিনী বলে শেষ করবো, ঠিক আছে রেডি। ভগবান জন্মগ্রহণ করেছেন বৃন্দাবনে, জন্মগ্রহণ করেছেন, তো ভগবানের জন্ম দর্শন করার জন্য দেবদেবীরা শিব ব্রহ্মা নারদ সবাই এসছেন, বিশাল ভিড়, এমনিতে দেবদেবীদের সংখ্যা হচ্ছে মাত্র 33 কোটি, বেশি না 33 কোটি, তার ভিতরে ব্রহ্মা এসছেন, শিবজি এসছেন পুরো পরিবার নিয়ে, কিন্তু শিব ব্রহ্মা হচ্ছে ভিআইপি গেস্ট ভগবানকে দর্শনের জন্য, কিন্তু ভিড় ভাড়ের ভিতরে ভিআইপি টিআইপি খুব একটা প্রাধান্য পায় না, তাই না, শিবজি পরিবার নিয়ে এসেছিলেন ভগবানকে দর্শন করবেন, কিন্তু এত ভিড় ভাটার ভিতরে দর্শন হয়নি, শিব বললেন চলো আমার পরে একদিন এসে দর্শন করব, শিব ফিরে গেলেন পরিবার নিয়ে, তো ভগবানের যখন 4 দিন, ভগবান কয়দিন, 4 দিনের মাথায় শিবের একটু চিন্তা হলো, ভগবানকে না দেখে আমরা কি করে থাকতে পারি, তো আমি যাব ভগবানকে দর্শন করতে, ভগবানকে দর্শন করার জন্য তিনি বেরোচ্ছেন, পার্বতী ভিতর থেকে আওয়াজ করছেন, এই কোথায় যাচ্ছ কোথায়, এইটা একটা মাতাজিদের কাজ, পুরুষরা কোথায় বেরোলে, এই যাচ্ছ কোথায়, না মুখ জায়গা যাচ্ছে, যাচ্ছে যখন 1 কিলো আলু নিয়ে আসবে, কিছু একটা কাজ দিয়ে বাইন্ডিং করে রেখে দেবে, তুমি কি সত্যিকার যাচ্ছ না কোথায় যাচ্ছ, তো পার্বতী বলছে যাচ্ছ কোথায়, বলছে ওই যে বৃন্দাবনে লালা জন্মগ্রহণ করেছে, 4 দিন হয়ে গেল আমি দর্শন করতে যাচ্ছি, তখন পার্বতী বলছেন লালাকে দর্শন করতে যাচ্ছ, হ্যাঁ, তো লালাকে দর্শন করতে যাচ্ছ এই ড্রেসে, ড্রেসটা চেঞ্জ করো, এই ড্রেসে যায় নাকি, যশোদা মায়ের বাড়িতে সিকিউরিটি ভেরি টাইট, এই ড্রেসে তোমাকে ঢুকতেই দেবে না, ড্রেসটা চেঞ্জ করো, আর পার্বতীর কথা শুনে ড্রেস চেঞ্জ করবেন, কিন্তু পার্বতীর একটা রাগ ছিল, কিন্তু বিয়ের সময় এই ড্রেসে গেছিল, সেই রাগটা তখন ঝাড়তে পারেন, এখন ঝাড়ছে, হ্যাঁ তুমি কি এই বিয়ে বাড়ি পেয়ে গেলে যে আমার বাবা মা তোমাকে দেখে আমার মতো মেয়েকে দিয়ে দিল, হ্যাঁ বিয়ে বাড়িতে কিরকম ছিল ড্রেসটা, পুরো বরযাত্রী এসছেন দেবতারা, শিবের বিয়ে বাড়িতে যাবে, ঠিক আছে, পুরো বরযাত্রী ইন্দ্রচন্দ্র বরুণ সব দেবদেবী সেজে গুজে সব এসে, বরযাত্রী কেউ সেজে গুজে যায় না, তো সবাই বলছেন শিব ঠাকুর আপনার বিয়ে বাড়ি, আপনি রেডি হয়ে যান, ড্রেস আপ করে নেন, ড্রেস আপ, ড্রেসম মানে আমার এটা ড্রেস, এই ড্রেসে আমি যাব, কেউ আমাকে কন্যা দিক আর না দিক। তখন সবাই তো দেখে বাবরে শিবকে কে বুঝাবে বলুন। তখন বলছে আচ্ছা ঠিক আছে এই ড্রেসে যাবেন, কমপক্ষে ঘোড়ায় তো উঠে বসুন, ঘোড়ায় করে বিয়ে করতে যেতে হবে। আগেকার দিন ছিল না ঘোড়া, এখন সেই ঘোড়া গুলো হয়ে গেছে গাড়ি, হর্স পাওয়ার বলে না, গাড়ি হয়ে গেছে এগুলো। তো ঘোড়ার ঘরে উঠে বসুন। বসে দেখো আমার পার্মানেন্ট গাড়ি হচ্ছে নন্দী, আমি এর উপরেই যাব, কার পছন্দ হোক বা না হোক কে বুঝাবে। তখন দেবতারা চিন্তা করছেন এ তো শিবজি ভোলানাথ, এর তো মান সম্মানের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের একটা প্রেস্টিজ আছে না, আমরা বরযাত্রী, আমরা বিয়েতে যাচ্ছি, তো আমরা এর সঙ্গে যাব না, বর পিছনে আসো আমরা আগে এগিয়ে যাব, বরকে ছেড়ে বরযাত্রী চলছে। শিব স্যার ভারি মজার ব্যাপার তো, আমাকে ছেড়ে এর আগে চলে গেল, ঠিক আছে আমারও কম লোক আছে নাকি, ডম্বরে উঠিয়ে দেন, ডিক 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 ডিক, পুরো বরযাত্রী টিম এসে হাজির, যত শ্মশানে ভূত পেট ছিল হাজির। বলছে বলুন স্যার, বলছে বলুন স্যার না রেডি হয়ে যাও বরযাত্রী যেতে হবে। বলছে আমরা রেডি, কিরকম রেডি, কার মাথা নেই, কারো চার চারটা হাত, দশ দশটা পা, সব ভয়ঙ্কর সব। বলছে চলুন। তো শিবজি যাচ্ছেন বরযাত্রী, তার সামনে কে আছে, দেবতার বরযাত্রী, দেবতারা যাচ্ছেন। আর এদিকে কন্যার বাড়িতে হিমালয়ে, হিমালয় রাজার কন্যা পার্বতী, পর্বত কন্যা পার্বতী, আর মার নাম মেনকা। পুরো মা অন্যান্য মহিলাদের নিয়ে রেডি হয়ে গেটে দাঁড়িয়ে আছেন, বর বরণ করবে, তাই তো নাকি, বরকে বরণ করবে। তো সামনে বরযাত্রীর ভিতরে সামনে আসছেন কি হচ্ছে ইন্দ্র, ইন্দ্র দেখতে অত্যন্ত সুন্দর। ইন্দ্রকে দেখে সবাই কানাকানি করছে, এটাই বর, কি সুন্দর দেখতে, আরে হেভি তো, এরকম ছেলে তুমি কোনোদিন দেখেছো, নিজেরা কানাকানি করছে দেখেছো কত সুন্দর দেখতে, হাই রে কি সুন্দর বর পেয়েছো পার্বতী। বলতে বলতে দেবতারা শুনেছে, বলছে না এ বর না, এ তো বরের বাড়িতে কাজ করে, বরের বাড়িতে কাজ করে, তো কাজের লোকটা এত সুন্দর, তাহলে মালিক কত সুন্দর হবে। বলছে পিছনে আসতে দেখে নেবে, মালিক তো পিছনে আসছে, সবাই আরো উদ্গ্রীব, মালিক কত সুন্দর হবে। তারপরে বরযাত্রী ইন্দ্রের পরে আসছেন কামদেব, কামদেব তো আরো সুন্দর, সমস্ত সৌন্দর্যকে ছাড়িয়ে যায় কামদেব। কামদেবের রূপ দেখে মেয়েরা তো আরো অভিভূত হয়ে গেছে, এই নিশ্চয় বর, দেখতে কত সুন্দর, আমাদের ঘটক নারদমণি, নারদমণি কত সুন্দর বর জুটিয়েছেন, কি সুন্দর মিলন পার্বতীর সঙ্গে, সব আনন্দে আটকা। তখন একজন বরযাত্রীর ভিতরে একজন দেবতা বলছে আরে দূর, এও বর না, এ তো তোমাদের বরের অফিসে কাজ করে, অফিসে ঝাড়বুজ করে, বুঝছে আরে এ অফিসের কাজের লোকটা এত সুন্দর, তাহলে বর কত সুন্দর হবে। পিছনে আসছে দেখে নেবেন, এবারে পিছনে আসছে পুরো বরযাত্রী টিম নিয়ে, কে ডম 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 করে আসছেন, দিয়ে এসে বরযাত্রী পৌঁছেছেন, যে কার উপরে আসছেন, কার উপরে বসে, নন্দীর উপরে, নন্দীর উপরে আসছে, আবার উল্টো মুখ করে বসে আছেন। তো আসছেন, এসে নেমেছেন, বলছেন আমুন, নেমেছেন, নেমে যেই দাঁড়িয়েছেন তার রূপ দেখে শাশুড়ি মাতা হাঁ করে তাকিয়ে আছে, ওরা তো আগে থেকে তৈরি হয়েছিল যে বরটা কত সুন্দর হবে, হাঁ করে তাকিয়ে আছেন, হাতে বরণ ডালাটা নিয়ে তাকাতে তাকাতে হাত থেকেই বরণ ডালাটা পড়ে গেল, টাক করে আর এদিকে শাশুড়ি মা একদম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে, এইরকম তো। তখন শিব জিজ্ঞেস করছে মহিলাদের, আচ্ছা এই মাতাজি কে? বলছে মাতাজি না, এটা তোমার শাশুড়ি। তো শিব জিজ্ঞাসা করছে শাশুড়ি, শাশুড়ি কি পদার্থ? তো বলছে পদার্থ না, ইনি তার মেয়েকে তোমাকে দেবে। বলছে তাই? তো সেই ঘটনা পার্বতীর রাগ ছিল, বলছে তুমি কি বিয়ে বাড়ি পেয়ে গেলে এই ড্রেসে যাবে তুমি লালাকে দর্শন করতে? তো পার্বতীর কথা শুনে শিবজি গলা থেকে সাপ টাপ নামিয়ে মতির মালা পরেছেন, ধুতি পরেছেন, পাগড়ি বেঁধেছেন। তো লাস্ট একটা সাপ ছেলে ওকে নামাতে যাচ্ছেন, সাপজি হাত জোড় করে বলছেন প্রভু একটা রিকোয়েস্ট করবো আপনাকে। বলছে বলো। বলছে ছোট মুখে বড় কথা কি আর বলবো, ভগবানের সামনে আপনি যাচ্ছেন দর্শন করতে, ভগবানের সামনে না সেজে গুজে যেতে নেই, যে যেরকমটি সেরকমটি যেতে হয়। তো বলছে সেজে গুজে তো বিয়ে বাড়িতে মেয়েরা যায়, কেননা বিয়ে বাড়িতে যে রূপ থাকে মহিলাদের, বিয়ের পরে কিন্তু সেই রূপটা সরি মনে প্রভু আপনি যেরকম সেরকমটি যাবেন ভগবানকে দর্শন করতে। সাপের কথা শুনে শ্রী বলছে হ্যাঁ ঠিক বলেছে তো, এই পার্বতীর কথার চক্করে পড়ে আমি সব ড্রেস খুলে ফেলেছি, আবার পাগড়ি মাগড়ি লাগিয়েছি, যেরকমটি ছিলেন সেই ছাই বস্ত্র জটা জুটো গলায় সাপ নিয়ে ভোলানাথ চলছেন ভগবানকে দর্শন করতে। এসে পৌঁছেছেন যশোদা মায়ের বাড়িতে, বাড়িতে এসে কলিং বেল টিপেছেন, মাইয়া মাইয়া, রাম রাম জি মাইয়া, কারণ শিব কোন নাম গান, ব্রহ্মা জপে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে, মহাদেব রাম নাম কীর্তন করেন আর ব্রহ্মাজি কৃষ্ণ নাম কীর্তন করেন। তো যশোদা মায়ের বাড়িতে কলিং বিলতে চায় রাম রাম জি মায়া, রাম 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 রাম। আর শুনে যশোদা মা একজন গোপীকে পাঠিয়ে, দেখো তো গেটে কে আছে, গেট খুলেই দেখছেন এক সাধু বাবা। তো গোপী গিয়ে খবর দিয়েছেন মা যশোদাকে, তোমাদের গেটে সাধু বাবা অপেক্ষা করছেন। মা যশোদা ছুটে এসছেন সাধু বাবা বাড়িতে, ছুটে এসে দৌড়ে এসছেন সাধুকে রিসিভ করবেন বাড়িতে, স্বাগত জানাবেন। সাধুর ড্রেস দেখে ব্রেক কষে দাঁড়িয়ে গেছে, বলছে সাধু বাবা বলুন আপনার কি সেবা করতে, কি সেবা করতে পারি, আমি সোনা চান কি রূপা চান, ঘর চান, বাড়ি চান, ভোজন চান, কি চান আমি দেব। তো শিব ঠাকুর বলছে মা যশোদে আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে যে আমি তোমার বাড়িতে সোনা চাঁদি ভিক্ষা করতে এসছি? বলছে তাহলে কিসের জন্য এসছো? বলে তোমার বাড়িতে এসছি, তোমার বাড়িতে চার দিনের আর ছেলে জন্মগ্রহণ করছে, আর চার দিন হলো আমি একটু দর্শন করতে চাই, আমার এইটুকু বাসনা। বলছে না কি বলো, ছেলেকে দর্শন করবে? বলছে কেন, এতে অবাকের কি আছে? অবাক মানে আমি 80 বছরের বুড়ি, তোমার ড্রেস আপ দেখে আমি এখনই কাঁপতে শুরু করেছি, আমার সেই ছেলেকে তোমাকে দর্শন করাবো? মোটেই না। বলছে শিব ঠাকুর বলছেন বলো কি মা, ই আমার গায়ে সাপ দেখে তোমার ছেলে ভয় করবে? তুমি জানো তোমার ছেলে তো সাপের উপরে শুয়েই থাকে। ও তো বলছে আরে কথা, আর বড় হয়ে তোমার ছেলেটা সাপের উপরে নৃত্য করবে তুমি জানো? মা যশোদা তো বুঝলো না, মা যশোদা বলছে দেখো
আমার ছেলে আমাদের ছেলে, ওর সাপুড়ে ঘরের ছেলে না, যে সাপের উপরে শুয়ে থাকে, কি আপন তো বলবো তো, হ্যাঁ সাপের উপরে নাচবে, সাপের উপরে শুয়ে থাকে, এটা সাপুড়ে বাড়ি না। আমার মনে হয় তুমি রং অ্যাড্রেসে এসে গেছো, তুমি যাও অন্য কোথাও যাও। বলছে না, আমি একদম সঠিক অ্যাড্রেসে এসেছি, আমি এই বাড়িতে চার দিনের শিশুকে আমি দর্শন করব। বলছে না আমি দর্শন দেব না। বলছে আমি দর্শন করব। বলছে আমি দর্শন দেব না, এই কম্পিটিশন চালু। বলছে আমি দর্শন না করে এখান থেকে উঠবো না। বলছে দেখো দর্শন আমি দেবো না। বলছে কদিন দেবে না, তোমার ছেলে তো বড় হবে, ঘর থেকে বেরোবে খেলতে, তখন দর্শন করবো, কোন একদিন তো বেরোবে। বলছে দেখো আমার বাড়িতে অনেক গেট, অন্যান্য গেট দিয়ে বেরোবে, তবে তুমি যেখানে বসে আছো ওই গেট দিয়ে বের করতে দেব না। আর আমার ছেলে খেলাধুলার কথা বলছ, সব গোপ বালুকে ডেকে এনে আমার বাড়িতে খেলাবো, তবু আমার ছেলেকে ঘরের বাইরে বের করবো না। বলছে দেখো বড় হলে তো বিয়ে করতে যাবে তোমার ছেলে, ঘরে চড়ে তখন দর্শন করব। বলছে দত্তের এত ঝামেলা নয়, আমি দর্শন করাবো না। বলছে আমি এখানে ধুলি ধামা মেখে বসলাম, দর্শন করব। বলছে আমিও জেদ ধরলাম, তোমাকে দর্শন করাবো না। শিব ঠাকুর চিন্তা করছেন বাইরে, আমি ভাবছিলাম আমি জেদি, এই মাতাজি দেখছি তো জেদি গুরু। তো তখন শিব ঠাকুর চিন্তা করেন ঠিক আছে, আমি যাকে দর্শন করতে এসছি তার কাছে একটু অ্যাপ্রোচ করি না, এমনিতে কাজ হবে না, মা তো দর্শন দেবেই না, ঠিক আছে, যার জন্য এত দূর থেকে এসছে তাকে একটু প্রার্থনা করি। ওখানেই বসেই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন যে প্রভু অনেক আশা নিয়ে বহু দূর থেকে এসছি, আপনার দর্শন পাবো না, প্লিজ একটু কিছু ব্যবস্থা করুন না। তো ওখান থেকে হোয়াটসঅ্যাপের মেসেজে উত্তর দিচ্ছেন কৃষ্ণ, বলছে দেখো শিবজি বলো না, তুমি এলে তো এলে, একটু পরে আসতে পারতে, আমি বড় হয়ে যেতাম, মাকে লুকিয়ে কোথায় একটু দর্শন দিয়ে চলে আসতাম, এখন তো আমার মাত্র চার দিন, আমি কি করব, আমার তো কিছুই করার নেই, একটা উপায় আছে, কি বাচ্চাদের একটাই উপায়, সবকিছুর মূলে বাচ্চাদের একটা উপায়, মার কাছে কিছু জেদ ধরুক, মার কাছে কিছু পেতে হোক, বাবার কাছে কিছু পেতে হোক, কি একটাই উপায়, কান্না। বলছে আমার কান্না ছাড়া তো আর কিছু করার উপায় নেই। তবে শিব ঠাকুর বলছে হ্যাঁ প্রভু ওই বেস্ট উপায়, আপনি চালু করুন কান্না, আপনি কাঁদুন কাঁদুন বেশি করে কাঁদুন। তো কৃষ্ণ কান্না শুরু করেছেন, কানছেন কানছেন, এদিকে এক গোপী শুনতে পেয়েছেন কৃষ্ণ কানছে, ছুটে ছুটে গিয়ে মা যশোদে খবর দিয়েছেন, মা যশোদে তোমার লালা কান্না করছে তুমি শুনতে পাচ্ছ না। মা যশোদে ছুটে এসছেন, ছুটে এসে কৃষ্ণকে কোলে তুলেছেন। বাচ্চারা বাচ্চাদেরকে প্রথম সন্তানরা মায়েরা কি করে, স্তন পান করায়, স্তন পান করেছি কান্না কমছে না, তারপরে খেলনা টিং 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 টিং, খেলনা দেখিয়েছে তাতেও কান্না থামছে না, তারপরে এবারে কোলে নিয়ে একটু পায়চারি করছেন ঘুরছেন। আরে এগুলো দেখে দেখে শিখেছি, আপনারা তো জানেন, তাই আমার মন্দির থাকে এগুলো কি করে জানবো, কি করে বাচ্চা সামলাম। তো বাচ্চার কান্নার থামছে না কোন মতেই, বাচ্চার কান্না থামছে না। আর কান্নার অনেকগুলো টিউন থাকে, তো যদি অরিজিনাল কান্না হয় একটু আলাদা কান্না, যদি বাইনার কান্না হয় সে কান্নার আলাদা, যদি জেদি কান্না হয় ও কান্নার টিউন আলাদা, সব আলাদা আলাদা, মা বাবারা বুঝে, মা কমপক্ষে বুঝতে পারে কান্নার টিউন দেখে, তো কান্না থামছে না। তারপরে তখন এক গোপী বলছেন আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই পাড়ার কারোর নজর লেগে গেছে, এর নজর ছাড়াতে হবে, তুমি কিচেন থেকে রাই সর্ষে হলুদ লবণ নিয়ে আসো, আমি এর নজর ছাড়িয়ে দেব। নিয়ে এসছেন, মাখিয়ে এবারে মন্ত্র ফুঁকছেন, হ্যাঁ যে অরসি পড়োশি আইমা ধাইমা ভূতনি পেতনি যা যা আছে সব ছেড়ে দাও, এত করার পরে কান্নার মিটার আরো বেড়ে গেল, কান্নার কমলো না, তখন আরেক কবি বলছে আমি বুঝতে পেরেছি কান্নার মেন কারণটা কি, একে মানে ভূতে ধরেছে, ভূত ছাড়াতে হবে। তখন আরেক কবি বলছে আমি তো নজর কাড়ানোর মন্ত্রটা জানি, ভূত ছাড়ানোর মন্ত্রটা আমি জানি না। তখন ওই কবিটা যে ভূতের কথা বলছে ও বলছে ঠিক আছে আমি ভূত তাড়ানোর একটা সাধু বাবাকে দেখে নিয়ে আসি। তো ছুটে গেছে ডাকতে, গেট খুলেই দেখে গেটেই সাধু বাবা বসে আছে। কোন সাধু বাবা? শিব ঠাকুর বসে আছেন। শিব ঠাকুরকে দেখে ওর আনন্দ হয়ে গেছে, ও তো অত ঘটনা জানে না, মার সঙ্গে কি হয়েছে না জানে। তোকে বলছে সাধু বাবা তুমি ভূত তাড়াতে পারো? বলছে আগে তো বলো কার ভূত ধরেছে। তখন বলছে এই বাড়িতে একটা বাচ্চা মাত্র 4 দিন বয়স, সে এত কান্না করছে এত কান্না করছে, আমরা মনে করছে ওকে ভূতে ধরেছে। শিব ঠাকুর তো বুঝতে পেরেছে, শিব ঠাকুর তো জানতেই পেরে গেছে যে নাটক চালু হয়েছে, নিশ্চয় আমি দর্শন পাবো। তখন শিব ঠাকুর বলছেন ভূত তাড়াতে পারি না মানে আমার নামই হচ্ছে ভূতনাথ, সব ভূত প্রেতদের নিয়ে থাকি, তুমি নিয়ে আসো আমি চুটকি মানে ভূতকে তাড়িয়ে দেব। তখন গিয়ে খবর দিয়েছেন মাঝসরে, মাঝসরে আরে আমি বড় সাধু বাবা পেয়েছি, একদম বড় সাধু, ও চুটকি দিয়ে ভূত নামিয়ে দেবে, চলো। বলছে কোথায়? বলছে কোথাও যেতে হয়নি, তোমার গেটে বসে আছে। বলছে হাই কপা, এতক্ষণ যার সঙ্গে আমার লড়াই সেটাই। তখন গোপী বলছে দেখো বেশি জেদ ধরো না, বলো তোমার ছেলে প্রিয় না জেদ প্রিয়? আমার ছেলে প্রিয়, চলো জেদ ছাড়ো চলো। তখন কি করবে আর, কোলে বাচ্চা, কোলে কান্না জানতে না, তো কোলে বাচ্চাকে নিয়েছেন, উপরে একটা কাপড় ঢাকা দিয়েছেন যদি সাপটা বেশে, সবল এত মানে শিশুর প্রতি কতটা ধরত, কত সরল মানুষেরা। তো কোলে নিয়ে আসছেন, দূর ফেঁকে ফেঁকেছেন, মানে খুব পা টিপে টিপে, এমনিতে উনার ভয় লেগে আছে আগে থেকে শিবের বদন দেখে, দু থেকে কিছুটা কাছে এসছে আর শিব দর্শন করেছেন কৃষ্ণকে, আর কৃষ্ণ নজর পড়েছে শিবের উপরে, যেই চকে চকে মিল হয়েছে কান্না স্টপ, কান্না বন্ধ হয়ে গেছে, সবাই খুব খুশি, কান্না বন্ধ হয়ে গেছে। বাপরে কি পাওয়ারফুল সাধু, হ্যাঁ দূর থেকে মন্ত্র ফুঁকে দিয়েছেন কান্না বন্ধ হয়ে গেছে। তো মা যশোদা বলছেন কান্নাটা বন্ধ হলো কিন্তু কিছু মন্ত্র টন্ত্র তো পড়লো না, তুমি কিছু মন্ত্র বললে না, হ্যাঁ কিরকম এটা ভূত তাড়ানো হলো, কিছু মন্ত্র তো বলো। বলে একটু কাছে আসো কাছে, বলে একটু সাপ সাপ গুলো সামলে রাখো না প্লিজ, তো কাছে আসছে, কাছে এসে শিব ঠাকুর তখন কানে মন্ত্র পড়ছে, শিব ঠাকুর একদম কানে গিয়ে এটা মন্ত্র বলেছেন, আর মন্ত্র শুনেই কৃষ্ণ খিলখিল করে হাসতে শুরু করে, সবাই একটু হাসুন তো দেখি, না বৃন্দাবনে আছে হাততালি দিতে হবে আর হাসতে হবে হাততালি, বৃন্দাবনে বলে হাততালি দিলে পাপ চলে যাবে আর হাসলে অহংকার যাবে, অহংকারী লোক হাসতে পারে না, হাসতে হবে। তো কৃষ্ণ হাসছেন, তখন আচার্যগণ জিজ্ঞেস করছে কৃষ্ণকে, কৃষ্ণের কানে কি মন্ত্র শিব বলল যে কৃষ্ণ এত হাসতে শুরু করলো? তখন এক আচার্য উত্তর দিচ্ছেন কিছু মন্ত্র বলেনি, একটাই মন্ত্র বলেছেন জয় শ্রী রাধে, আর রাধা নাম শুনেই কৃষ্ণ হাসতে, সবাই বলুন জয় শ্রী রাধে। এই হচ্ছে কৃষ্ণ দর্শন শিবের। এবারে মা যশোদা বলছেন সাধু বাবা তুমি হাত দেখতে জানো? এই মহিলাদের কাজ একটা সঙ্গে একটা, হাত দেখতে জানো? বলছে কার হাত দেখতে হবে? বলছে আমার এই লালা। বলছে হ্যাঁ আমি দেখতে পাবো, অসুবিধা নেই, কিন্তু আমার কোলে দিতে হবে। বলছে না ওটা হবে না, তো কোলে না দিলে আমি হাত দেখবো কি করে? শিব দর্শন করলো, এবার বাসনা হয়েছে একটা কোলে নিয়ে আদর করব। তো বলছে ঠিক আছে কোলে দেবো, এই সাপগুলো একটু পিছনে পাঠিয়ে দাও না প্লিজ। একটু সামলে রাখো ওদেরকে। তো শিব ঠাকুর সাপগুলোকে পিছনে দিয়েছেন, কোলে নিয়েছেন কৃষ্ণকে। দেখবেন সাধারণত মায়েরা যখন বাচ্চাদের কোলে নেয়, গায়ে হাতে বিশেষ করে পায়ে হাত দিয়ে দেখে। তো কৃষ্ণ ঠাকুর তো এবারে শিবের তো সুযোগ, এবার পাকে নিয়ে মাথায় ঠেকিয়েছেন, এবারে হাত ধরেছেন, এবার হস্তবিচার হবে। হস্তবিচার করে বলছেন, মা যশোদে তুমি অত্যন্ত ভাগ্যবতী, এই শিশু তোমার নাম ছড়াবে দুনিয়াতে, বিশাল বিশাল সোনার মহল রূপার মহল বানাবে, এ রাজা হবে, হাজার হাজার দাস দাসী থাকবে, তুমি কি বলো? তখন মা যশোদা বলছে, আরে আমি এগুলো জানতে চাইনি, রাজা হবে, ইয়ে হবে, ও হবে, কি জানতে চাও বলো? বলছে এর বিয়ে হবে। তো মায়েদের একটা প্ল্যান, ছেলে হওয়া মানে একটা ভালো করে বাড়িতে বউ আনবো, বিয়ে হবে। তো কেননা গ্রামের লোকেরা বজবাসীরা বলছেন, কৃষ্ণ দেখতে কালো, তোমার ছেলে কালো, কোন বাড়ির মেয়ে একে বিয়ে করবে না, তুমি বলো না এর বিয়ে হবে কিনা। তখন হাত দেখে বলছে, বিয়ে হবে না মানে একটা না, দশটা না, হাজারটা না, ষোলো হাজার একশো আটটা বিয়ে হবে। হাতের রেখা থেকে বলে দিয়েছেন শিব ঠাকুর, বুঝে ষোলো হাজার একশো আটটা বিয়ে। উত্তর প্রদেশে বাড়ি তো, বৃন্দাবনটা হচ্ছে উত্তর প্রদেশ, আর সেখানে দীপাবলি খুব প্রসিদ্ধ। দীপাবলির দিন ছোটরা বড়দেরকে প্রণাম করে আর বড়রা গিফট করে। বলছে ষোলো হাজার একশো আটটা বউ আমাকে প্রণাম করবে, আমার অবস্থা কি হবে? আর পথ থেকে যদি একটা করে শাড়ি দিতে হয়, বাপরে! তখন মা যশোদা চিন্তা করে, এটা ফালতু কথা রে, এ রূপ কথা। তখন শিব বলছেন, দেখো তুমি এটাকে যা ভাবো তাই, আমি যা ওর হাতের রেখাতে যা দেখেছি তা ঠিক বললাম, তুমি বিশ্বাস করো না করো। তখন কৃষ্ণ বলছেন, বাবা ভোলানাথ, এবারে আপনার কাম হয়ে গেছে, এবারে এখান থেকে হাঁটান, কেন ওখানে মাতাজি অপেক্ষা করছেন অনেকক্ষণ, আপনি যান প্লিজ। শিব ঠাকুর, ঠিক 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 ঠিক, সরি প্রভু সরি। তো শিব ঠাকুর বলছেন, মা যশোদে তাহলে আমি আসি? তখন মা যশোদা বলছে, না না তোমার যাওয়া চলবে না, হ্যাঁ তোমার যাওয়া চলবে না, আবার যদি কৃষ্ণ কাঁদে তাই তুমি কাজ করো, এখানে পারমানেন্ট তোমার জন্য একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে, এখানে থাকো, এখানে থাকো। সেই কৃষ্ণ, সেই শিব ঠাকুর ওখানে থেকে গেছেন, তিনি হচ্ছেন সেই শিবের নাম নন্দীশ্বর বলে। আরেকটা নাম হচ্ছে, অনেক আশা নিয়ে দর্শন করতে এসেছিলেন, যার জন্য ওই শিবের নাম হচ্ছে আশেশ্বর শিব। আপনারা যাবেন বৃন্দাবনে নন্দগামের পাশে তের কদমের তীরে, ওখানে শিবের পুজো হচ্ছে। সেই শিবের, যদ্যপি শিব বৃন্দাবনে অনেক জায়গায় রয়েছেন, মূলত চার রূপে রয়েছেন বৃন্দাবনে, গোপেশ্বর আর গোবর্ধনে তিনি হচ্ছেন, চাকলেশ্বর, মথুরাতে ভূতেশ্বর, এরকম চার শিব রয়েছেন বৃন্দাবনে, তার ভিতরে একটা হচ্ছেন আশেশ্বর। আশা নিয়ে, অনেক আশা নিয়ে ভগবানকে দর্শন করতে গেছিলেন, তার জন্য সেই শিবের নাম। আর ভগবানের সেবা, ভগবানকে দর্শন করার জন্য শিবের আকাঙ্ক্ষা, তো শিব ঠাকুর। আমরা কেউ এরকম আকাঙ্ক্ষা, এইরকম উদ্বেগ, এই রকম উচ্চ আশা রয়েছে, ভগবানকে দর্শন করতে যাব, ভগবানের উৎসব পালন করব, ভগবানের কৃপা পাব, ততটা আশা কোথায়? শিব হচ্ছেন মহাজন, শিবের কাছ থেকে আমরা শিক্ষালাভ করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আশা নিয়ে বাড়িতে যাবেন। শিব ঠাকুর কিভাবে কৃষ্ণ দর্শন করতে এসেছিল, ঠিক আছে? ভোলানাথ শিবজি কি, শ্রী বৃন্দাবন ধামে কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, জন্মাষ্টমী মহোৎসব কি, গৌর প্রেমানন্দে। বলুন জয় জয় শ্রী রাধে, জোরে জয় জয় শ্রী রাধে। Yes.